সাজাত লাভের উপায় কি?
নাজাত, নাজাত বা মুক্তি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি বলি মানুষের জন্য এর চাইতে বড় কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই, তাহলে সেটা অতিরঞ্জিত হবে না। কারণ শুরু থেকেই আল্লাহ পাকের মন জুড়ে রয়েছে এই বিষয়টি, এবং নাজাতকে বাস্তব রূপ দেবার জন্যই খোদাবন্দ রক্ত মাংসের মানুষ হয়ে আমাদের কাছে আগমন করেন।
সুতরাং নাজাত যদি এতই গুরুত্বপূর্ণ হয়, তাহলে তো এর প্রকৃত অর্থ ও তাৎপর্য আমাদের বুঝে নেওয়া দরকার। অন্য কথায়, আমাদের অবশ্যই আবিষ্কার করতে হবে যে নাজাত কি এবং কি এমন উপায় আছে যা আমাদের জন্য নাজাত এনে দেবে।
কিতাবুল মুকাদ্দাস অর্থাৎ তৌরাত ও জবুর সহ নবীদের পুরাতন কিতাবসমূহ এবং ইঞ্জিল এর শিক্ষা থেকে, সেই সঙ্গে মসিহের উদ্দেশ্য সাধনার্থ তবলিগের প্রকৃতি থেকে আমরা বুঝতে পারি যে নাজাত হচ্ছে গুনাহের গোলামি থেকে মুক্তি এবং পরিণামে পাপের অপরাধ থেকে অব্যাহতি লাভ। ইঞ্জিল শরীফে ঘোষণা করা হয়েছে যে যারা হারিয়ে গেছে তাদের খোঁজ করে পাপ থেকে উদ্ধারের জন্য মনুষ্যপুত্র পৃথিবীতে আগমন করেন। লুক 19:10। এর অর্থ মসিহের পৃথিবীতে আগমনের লক্ষ্য হচ্ছে শরীয়ত লঙ্ঘনকারী ও পাপীকে ধ্বংস হবার হাত থেকে রক্ষা করা। এই লক্ষ্য অর্জন করতে গিয়ে তিনি সব কিছু করেন, এমনকি নিজের জীবন পর্যন্ত কোরবানি দেন। আর তিনি তা করেন নিজের অভাবিত পূর্ব রহম ও মহব্বতের দ্বারা অনুপ্রাণিত হয়ে।
কেন্টের ডিউক অর্থাৎ ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার পিতা যখন মৃত্যুশয্যায়, তখন তার চিকিৎসক একদিন তাকে দেখতে আসেন। তিনি তাকে সান্ত্বনা দিয়ে বলেন, প্রভু আপনি অশান্ত হবেন না, আল্লাহর অপার করুণা আপনার মতো মহান ব্যক্তির সহায়। ডিউক বললেন, তা ঠিক, তবে আমি যে কত বড় বা মহৎ তার উপর আমার মুক্তি নির্ভর করছে না, বরং তা নির্ভর করছে আমার এই স্বীকারোক্তির উপর যে আমি একজন পাপী এবং মসি এসেছিলেন আমাকে মুক্ত করতে। এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি প্রকৃতপক্ষে রসুল পৌলের এই উক্তিরই প্রতিধ্বনি করেছেন। এই কথা বিশ্বাসযোগ্য এবং সম্পূর্ণরূপে গ্রহণেরও যোগ্য যে পাপ হইতে পাপীদের উদ্ধার করিবার জন্যই মসি ঈসা দুনিয়াতে আসিয়াছিলেন। সেই পাপীদের মধ্যেই আমি প্রধান। প্রথম তিমোথিও 1:15।
নাজাত লাভের উপায় কি? নাজাত পেতে হলে আমাকে কি করতে হবে? প্রায় 2000 বছর আগে ফিলিপির প্রধান কারারক্ষক এই প্রশ্ন রসুল পৌল ও তার সঙ্গী শিলের কাছে করেছিলেন। আর এর উত্তর ছিল, আপনি ও আপনার পরিবার খোদাবন্দ ঈসা মসিহের উপর ইমান আনুন, তাহা হইলে পাপ হইতে উদ্ধার পাইবেন। রসুলদের কাজ 16:31।
কথাটা খুবই সহজ ও স্পষ্ট। মানুষের নাজাতের জন্য তাকে কোনো ক্রিয়াকলাপ করতে বলা হয়নি, বরং তাকে কেবল ঈসা মসিহের উপর ইমান আনতে বলা হয়েছে। কেননা এছাড়া নাজাতের অন্য কোনো উপায় বা মাধ্যম নেই। আল্লাহর ফেরেস্তা কুমারী মরিয়ম সম্বন্ধে বলেন, তাহার একটি ছেলে হইবে, তুমি তাহার নাম ঈসা রাখিবে, কারণ তিনি তাহার লোকদিগকে তাহাদের পাপ হইতে উদ্ধার করিবেন। মথি 1:21। ইয়াহিয়া নবী মসিহকে আসতে দেখে বললেন, ওই দেখো খোদার মেষ শিশু যিনি মানুষের সমস্ত পাপ দূর করেন। ইউহন্না 1:29।
নাজাতের এই উপায়ের সঙ্গে অবশ্যই থাকতে হবে, প্রথমত পাপের স্বীকারোক্তি রসুলের এই বক্তব্য মোতাবেক আমরা যদি আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় হইতে আমাদের পাপ পবিত্র করেন। প্রথম ইয়োহন্না প্রথম অধ্যায় নয় আয়াত।
দ্বিতীয়ত, অনুতাপ অর্থাৎ পাপের থেকে প্রত্যাবর্তন, কেননা বলা হয়েছে এখন আল্লাহ সমস্ত জায়গায় সমস্ত লোককে পাপ হইতে মন ফিরাইতে হুকুম দিতেছেন। আগের দিনে মানুষ জানিত না বলিয়া তিনি এই সমস্ত দেখিয়াও দেখেন নাই। রসুলদের কাজ ১৭ অধ্যায় ৩০ আয়াত। এই জন্য আপনারা পাপ হইতে মন ফিরাইয়া খোদার দিকে ফিরুন, যেন আপনাদের পাপ মুছিয়া ফেলা হয়। রসুলদের কাজ ৩ অধ্যায় ১৯ আয়াত।
সুতরাং এইভাবে যে ঈমানের সঙ্গে পাপের স্বীকারোক্তি রয়েছে এবং রয়েছে অনুতাপ তথা পাপের পথ থেকে প্রত্যাবর্তন, সেই ঈমান মানুষকে সাধারণভাবে দুটি জিনিস দান করে,
পাপের ঋণ থেকে অব্যাহতি। গল্পের আকারে মুশি যেসব ব্যাখ্যা দিয়েছেন সেই রকম একটি ব্যাখ্যায় পাপকে তিনি ঋণ হিসাবে দেখিয়েছেন। সেই নিষ্ঠুর কর্মচারীর কথা উল্লেখ করতে গিয়ে তিনি বললেন, দেখো বেহেস্তি রাজ্য এমন একজন রাজার মতো যিনি তাহার কর্মচারীদের নিকট হিসাব চাহিলেন। তিনি যখন হিসাব লইতে আরম্ভ করিলেন তখন তাহাদের মধ্য হইতে এমন একজন কর্মচারীকে আনা হইল রাজার নিকট যাহার লক্ষ লক্ষ দিনার ঋণ ছিল। মথি ১৮ অধ্যায় ২৩ থেকে ২৪ আয়াত।
আরও একটি গল্পে তিনি বলেছেন, কোন একজন মহাজনের নিকট দুইজন লোক টাকা ধারিত। একজন ধারিত ৫০০ দিনার আর অন্যজন ৫০ দিনার। তাহাদের কাহারও ঋণ শোধ দিবার ক্ষমতা ছিল না বলিয়া তিনি দয়া করিয়া দুইজনকে ক্ষমা করিলেন। লুক ৭ অধ্যায় ৪১ ও ৪২ আয়াত।
পাপ সত্যই মহাঋণ এবং পাপী সেই ঋণ আল্লাহর কাছে। ঋণ ছোট হোক বা বড়, পাপীর তা শোধ করবার সাধ্য নেই। সুতরাং বিচারের তৌলদণ্ডে দোষী সাব্যস্ত হয়ে তাকে শাস্তি পেতেই হবে। এবং বলা হয়েছে পাপ যে বেতন দেয় তাহা মৃত্যু, রোমিও ৬ অধ্যায় ২৩ আয়াত। কিন্তু আল্লাহ অশেষ মহব্বতের আধার, দয়া ও রহমের বরাবর। এবং তাই পাপ যত বড় আর যত জঘন্যই হোক না কেন, ইঞ্জিলে বর্ণিত শর্তে সে পাপ তিনি ক্ষমা করতে ও ধুয়ে মুছে সাফ করে দিতে প্রস্তুত। লিখিত আছে, যেখানে পাপ বাড়িল সেখানে খোদার রহমত আরও অনেক পরিমাণে বাড়িল, রোমিও ৫ অধ্যায় ২০ আয়াত।
পাপের শাস্তির জন্য শরীয়তে দেওয়া কঠোর ও ভয়াবহ বিধানের সঙ্গে তুলনা করলে ইঞ্জিলের বিধানকে কতই না মধুর ও প্রশান্তিকর বলে মনে হয়। অনুতপ্ত পাপী ঈসা মসীহের সলিবের রক্তের দামে ক্ষমা কিনতে পারে। মসীহের সুসমাচার ইঞ্জিল মানব জাতিকে আশীষ ভাজন করবার প্রতিশ্রুতি দেয় এবং তার পাখরুহ তার জন্য সেই অনন্ত শান্তিকে দৃঢ়ভাবে বেঁধে রাখেন। যাদের পাপ ক্ষমা হয়ে গেল তারা তো তাকেই ভালোবাসতে বাধ্য যিনি তাদের পাপ ক্ষমা করেছেন। তাই নতুন জীবন লাভের আগে পাপী যত বেশি গভীর পাপে নিমগ্ন ছিল তত বেশি অনুগত থাকতে উদ্গ্রীব হয়ে সে তত বেশি পবিত্র হবে নিশ্চয়ই।
পাপের ক্ষমতা থেকে অব্যাহতি, পাপের ঋণের ভারী বোঝা থেকে মুক্ত হবার পর এখন প্রয়োজন দেখা দেবে পাপের নিগড় থেকে তার ক্ষমতা থেকে মুক্ত হয়ে মানুষ যেন সমস্ত মন্দ স্বভাব ত্যাগ করতে পারে। জগতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তাকে এখন নিজের সমস্ত দুরাচারী আকাঙ্ক্ষা ও অভিপ্রায় ত্যাগ করতে হবে, কেননা তা শয়তানের আকাঙ্ক্ষা ও অভিপ্রায়। তা যাতে সম্ভব হয় সেজন্য পাপের বিরুদ্ধে কঠোর অধ্যাবসায় তাকে নিয়োজিত থাকতে হবে, যেন তার নাজাত কার্যকর হয় ও অক্ষুণ্ণ থাকে। রসুল পৌল তাই ফিলিপিয়দের কাছে লিখেছেন, তোমরা ভক্তি ও ভয়ের সহিত তোমাদের কাজের মধ্য দিয়া দেখাও যে তোমরা পাপ হইতে উদ্ধার পাইয়াছ। খোদা তোমাদের অন্তরে এমনভাবে কাজ করিতেছেন যে উহার ফলে তিনি যে কাজে সন্তুষ্ট হন সেই রকম কাজ করিবার ইচ্ছা ও ক্ষমতা তোমাদের হয়। ফিলিপীয় 2:12-13।
পৌল আমাদের আরো শিক্ষা দিয়েছেন যে মসীহের রহমের দ্বারা যে ব্যক্তি নাজাত লাভ করেছেন দিনে দিনে তাকে অবশ্যই পবিত্র হতে হবে এবং পাপের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে হবে যেন চিরস্থায়ী গৌরবের অধিকারী হওয়া যায়। রোমীয়দের কাছে পৌলের লেখা পত্র থেকে কথাটা স্পষ্ট হয়। যখন আমরা ইমান আনিয়াছিলাম তখনকার অপেক্ষা বরং এখনই উদ্ধার পাইবার লগ্ন নিকটে আসিয়াছে। রোমীয় 13:11।
মোট কথা, নাজাতের সঙ্গে যুক্ত রয়েছে পাপের ঋণ থেকে এবং পাপের সম্মোহনী ক্ষমতা থেকে মানুষের মুক্তি, এবং তা হবে চেতনা, মনপ্রাণ ও সর্বাঙ্গের অনুভূতি দিয়ে, যেন শেষ পর্যন্ত পাক পবিত্র ও নিষ্কলুষ ও ভালোবাসা নিয়ে আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়ানো যায়।
কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে অবাধ্য পাপী স্বেচ্ছায় পাপ করেছে, তার ব্যাপারে আল্লাহ এত বেশি রহম পরায়ণ হতে আগ্রহী কেন? আল্লাহ তাকে কর্মফল ভোগ করতে দিতে এবং তাকে তার উচিত পাওনা দিয়ে দিতে চান না কেন?
এর একটা উত্তর রয়েছে খোদাবন্দ ঈসা মসীহের এই উক্তিতে। খোদা মানুষকে এত মহব্বত করিলেন যে তাহার একমাত্র পুত্রকে তিনি দান করিলেন, যেন যে কেহ সেই পুত্রের উপর ইমান আনে সেই বিনষ্ট না হয় বরং অনন্ত জীবন পায়। ইউহন্না 3:16।
বিখ্যাত আইনজীবী স্যার জন প্রেন্টিসের যে ঘটনার কথা প্রায়ই বলা হয় এখানে আবার তা উল্লেখ করা যেতে পারে। একবার এক আসামির পক্ষে ওকালতিতে তিনি বলেছিলেন, আমি একটি বইয়ে পড়েছি আল্লাহ তার অপার মহিমায় ইনসাফ, হক ও রহমতকে ডেকে বললেন, দেখো আমি মানুষ তৈরি করব। শুনে ইনসাফ বলল, হে আল্লাহ, আর যাই করো মানুষ তৈরি করো না, কেননা সে তোমার সমস্ত শরীয়ত নিয়ম নীতি লঙ্ঘন করবে। হক বলল, মানুষ তৈরির কথা মুখে এনো না, কেননা মানুষ সর্বদা অপকর্মে লিপ্ত থাকবে, মিথ্যা বলবে, না হক কাজ করবে। তখন রহমত বলল, আমি জানি মানুষ এসব করবে এবং খুবই শোচনীয় হয়ে পড়বে, কিন্তু আমি তার দায়িত্ব নেব, অন্ধকারে চলার পথে আমি তার সঙ্গে সঙ্গে থাকব এবং হে আল্লাহ শেষ পর্যন্ত আমি তাকে তোমার কাছে এনে হাজির করব।
আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ আকৃতিতে ও রূপে তৈরি করেন, কিন্তু মানুষ অধঃপতিত হয়, খেয়াল খুশি মতো চলতে গিয়ে পাপের আবর্তে সে নিজেকে জড়িয়ে ফেলে। তবু আল্লাহর রহমত ও মহব্বত সর্বদা তাকে অনুসরণ করে এবং তার পরিপূর্ণ ও অনন্ত নাজাতের জন্য তিনি পরিকল্পনা তৈরি করেন। ঈসা মসীহে আল্লাহর মহব্বতের উপর আপনি আস্থাশীল হন, কেননা তিনি বলেছেন, হে পৃথিবীর প্রান্ত সকল, আমার প্রতি দৃষ্টি করিয়া নাজাত প্রাপ্ত হও, কারণ আমি খোদা আর কেহ নয়। ঈশায়া 45:22। প্রভু বলেন, এসো আমরা উত্তর প্রত্যুত্তর করি, তোমাদের পাপ সকল টকটকে রক্তিম বর্ণ হইলেও তুষারের মতো শুভ্র হইবে, গাঢ় লোহিত বর্ণের হইলেও মেষলোমের মতো হইবে। ঈশায়া 1:18।
ইতস্তত করবেন না, মসীহের জন্য আপনার হৃদয়ের দ্বার খুলে দিন, কেননা আপনি তাই করবেন বলে তিনি আশা করেন যখন তিনি বলেন, দেখো আমি দরজার নিকট দাঁড়াইয়া আঘাত করিতেছি, কেহ যদি আমার গলার আওয়াজ শুনিয়া দরজা খুলিয়া দেয় তবে আমি ভিতরে তাহার নিকট যাইব এবং তাহার সঙ্গে খাওয়া দাওয়া করিব আর সেও আমার সঙ্গে খাওয়া দাওয়া করিবে। প্রকাশিত কালাম 3:20।
নাজাতের পথ। আল্লাহর পরিকল্পনার বাইরে মানুষের নাজাত কিছুতেই অর্জিত হতে পারে না। আল্লাহ ছাড়া আর কারুরই নিজের মধ্যে ইনসাফ ও রহমত এবং পবিত্রতা ও মহব্বতকে একত্রে সমন্বয় সাধনের সাধ্য নেই। সময় পূর্ণ হলে পর তিনি কাফফারার মাধ্যমে আশ্চর্যজনক পাপ মোচনের ব্যবস্থা সম্পন্ন করেন এবং তখন যবুর শরীফের এই আয়াতের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়, দয়া ও সত্য পরস্পর মিলিল, দিনদারি ও সালামতি পরস্পর চুম্বন করিল। যবুর শরীফ 85:10।
কাফফারার কোরবানির জন্য চমকপ্রদ অথচ অত্যন্ত ক্লেশকর দৃশ্যের সব আয়োজন সম্পন্ন হল। সেই দৃশ্যের একদিকে স্বয়ং আল্লাহ তাআলা, যার পবিত্রতা, উদারতা ও রহমতের কোনো সীমা পরিসীমা নেই, অন্যদিকে পাপী মানুষ, যার নিজের কৃত অপকর্মের কলঙ্কের ছাপ সর্বাঙ্গে, আর মাঝখানে দাঁড় করানো সলিব, যার উপর ওঠানো হল কাফফারার মাধ্যম পাপ মোচনকারী ঈসা রুহুল আল্লাহকে, আল্লাহ মহব্বতের প্রকাশ ঘটাবার জন্য। খোদা নিজের পুত্রকে পর্যন্ত রেহাই দিলেন না, বরং আমাদের সকলের জন্য তাহাকে মৃত্যুর হাতে তুলিয়া দিলেন। রোমিও 8:32। খোদা মানুষের পাপ না ধরিয়া মসীহের মধ্য দিয়া নিজের সঙ্গে মানুষকে মিলিত করিতেছিলেন। দ্বিতীয় করিন্থীয় 5:19।
পরিস্থিতিগত প্রমাণ থেকে নিশ্চিত হওয়া যায় যে মানুষের জন্য তৈরি করা আল্লাহর নাজাতের পরিকল্পনা কোনো আকস্মিক ব্যাপার নয়, বরং তা পূর্ব নির্ধারিত, সযত্নে রচিত, আল্লাহর নিখুঁত প্রজ্ঞার অনুসারিতায় প্রণীত। তাহার মহব্বতের দরুন তিনি সন্তুষ্ট হইয়া নিজের ইচ্ছায় আগেই ঠিক করিয়াছিলেন যে ঈসা মসীহের মধ্য দিয়া আমরা তাহার সন্তান হইব। তিনি ইহা করিয়াছিলেন যেন তিনি তাহার প্রিয় পুত্রের মধ্য দিয়া বিনামূল্যে যে মহিমাপূর্ণ রহমত আমাদের করিয়াছেন তাহার প্রশংসা হয়। খোদার অশেষ রহমত অনুসারে মসীহের সঙ্গে যুক্ত হইয়া তাহার রক্ত দ্বারা আমরা মুক্ত হইয়াছি, অর্থাৎ পাপের ক্ষমা পাইয়াছি। এই রহমত খোদা তাহার মহাজ্ঞান ও বুদ্ধির সহিত খোলা হাতে আমাদের দান করিয়াছেন। এফিসিও 1:5-8।
বস্তুত মানব জাতির নাজাতের জন্য এই যে কাফফারার ব্যবস্থা, মসি তা সুসম্পাদন করেন। এমন যে করা হবে তার জন্য কালাম শুরুতে আল্লাহর সঙ্গে ছিলেন। ইয়োহন্না 1:1। পরে পৃথিবীতে আগমন করেন। ইয়োহন্না 1:14। এবং রক্ত মাংসের দেহে খাঁটি মানুষ হয়ে মানব জাতির সহভাগীদার হন, যেন মানব জাতির পাপ ধুয়ে ফেলবার উদ্দেশ্যে সলিবের উপর কোরবানি হবার জন্য নিজেকে উপস্থিত করতে পারেন। পাক কিতাবে লিখিত আছে, যেহেতু সেই সন্তানেরা মানুষ, সেই জন্য ঈসা নিজেও মানুষ হইয়া জন্মগ্রহণ করিলেন, যাহাতে মৃত্যুর ক্ষমতা যাহার হাতে আছে সেই শয়তানকে তিনি নিজের মৃত্যুর মধ্য দিয়া শক্তিহীন করেন, আর মৃত্যুর ভয়ে যাহারা সারা জীবন গোলামের মতো কাটাইয়াছে তাহাদের মুক্ত করেন। ইব্রানি 2:14-15।
নাজাতের সঙ্গে সঙ্গতিপূর্ণ কয়েকটি আয়াত। খোদাবন্দ ঈসা মসীহের উপর ইমান আনুন, তাহা হইলে পাপ হইতে উদ্ধার পাইবেন। রসুলদের কাজ 16:31। আপনারা পাপ হইতে মন ফিরাইয়া খোদার দিকে ফিরুন, যেন আপনাদের পাপ মুছিয়া ফেলা হয়। রসুলদের কাজ 3:19। আপনারা প্রত্যেকে পাপের ক্ষমা পাইবার জন্য পাপ হইতে মন ফিরান এবং ঈসা মসীহের নামে বাপ্তিস্ম গ্রহণ করুন। আপনারা দান হিসাবে পাক রুহকে পাইবেন। রসুলদের কাজ 2:38।
আমরা যদি আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় হইতে আমাদের পাপ পবিত্র করেন। 1 ইয়োহন্না 1:9।
যদি তুমি ঈসাকে প্রভু বলিয়া মুখে স্বীকার করো এবং অন্তরে ইমান আনো যে খোদা তাহাকে মৃত্যু হইতে জীবিত করিয়া তুলিয়াছেন, তবে তুমি পাপ হইতে উদ্ধার পাইবে। রোমীয় দশ অধ্যায় নয় আয়াত।
খোদার রহমতে ইমান আনিবার মধ্য দিয়া তোমরা পাপ হইতে উদ্ধার পাইয়াছ। ইহা তোমাদের নিজেদের দ্বারা হয় নাই, ইহা খোদারই দান। ইফিসিয় দুই অধ্যায় আট আয়াত।
উদ্ধার পাইবার জন্য যে কেহ প্রভুকে ডাকে সে উদ্ধার পাইবে। রোমীয় দশ অধ্যায় তেরো আয়াত।
তোমাকে অর্থাৎ একমাত্র সত্য খোদাকে আর তুমি যাহাকে পাঠাইয়াছ সেই ঈসা মসীহকে গভীরভাবে জানিতে পারাই অনন্ত জীবন। ইয়োহন্না সতেরো অধ্যায় তিন আয়াত।
তোমরা এককালে দূরে ছিলে, কিন্তু মসীহ ঈসার সহিত যুক্ত হইয়াছ বলিয়া তোমাদের এখন তাহার রক্ত দ্বারা নিকটে আনা হইয়াছে। এফিসিয় দুই অধ্যায় তেরো আয়াত।
খোদা যেমন নূরে আছেন, আমরাও যদি তেমনই নূরে চলি তবে আমাদের মধ্যে যোগাযোগ সম্বন্ধ থাকে এবং তাহার পুত্র ঈসার রক্ত সমস্ত পাপ হইতে আমাদের পাপ পবিত্র করে। প্রথম ইয়োহন্না প্রথম অধ্যায় সাত আয়াত।
খোদা স্থির করিয়াছিলেন তাহার সমস্ত পূর্ণতা যেন মসীহের মধ্যে থাকে। মসীহ সলিবের উপর তাহার রক্ত দান করিয়া শান্তি আনিয়াছিলেন বলিয়াই খোদার সহিত মানুষের এই মিলন হইতে পারিয়াছে। কলসীয় প্রথম অধ্যায় ১৯ ও ২০ আয়াত।
তোমরা জানো জীবন পথে চলিবার জন্য তোমাদের পূর্বপুরুষদের নিকট হইতে পাওয়া বাজে আদর্শ হইতে স্বর্ণ বা রৌপ্যের মতো ক্ষয় হইয়া যাওয়া কোনো জিনিস দিয়া তোমাদের মুক্ত করা হয় নাই। তোমাদের মুক্ত করা হইয়াছে নির্দোষ ও নিখুঁত মেষ শিশু ঈসা মসীহের অমূল্য রক্ত দিয়া। দুনিয়া সৃষ্টির আগেই খোদা ইহার জন্য তাহাকে ঠিক করিয়া রাখিয়াছিলেন। প্রথম পিতর প্রথম অধ্যায় ১৮ থেকে ২০ আয়াত।
খোদার অশেষ রহমতে মসীহের সহিত যুক্ত হইয়া তাহার রক্ত দ্বারা আমরা মুক্ত হইয়াছি। এফিসিয় প্রথম অধ্যায় ৭ আয়াত।
পাপের উপর কর্তৃত্ব। কেমন করে পাপকে বশীভূত করা যায়? গ ক ই বনি সাইফ মিশর। আল্লাহর রহমতের মাধ্যমে আপনি পাপকে জয় করতে পারেন। ইমানদার ব্যক্তি যাতে পাপ থেকে মুক্ত থাকেন এবং তার নিজের নাজাব পূর্ণ করতে পারেন, সেজন্য আল্লাহ যে তাকে সম্পূর্ণত তার নিজের চেষ্টা উদ্যোগের উপর ছেড়ে দেন তা নয়, আল্লাহ নিজে সেই ইমানদারের মধ্যে সক্রিয় থাকেন। রসুল পৌল তাই বলেছেন, তোমরা ভক্তি ও ভয়ের সহিত তোমাদের কাজের মধ্য দিয়া দেখাও যে তোমরা পাপ হইতে উদ্ধার পাইয়াছ। খোদা তোমাদের অন্তরে এমনভাবে কাজ করিতেছেন যে ইহার ফলে তিনি যে কাজে সন্তুষ্ট হন সেই রকম কাজ করিবার ইচ্ছা ও ক্ষমতা তোমাদের হয়। ফিলিপীয় ২ অধ্যায় ১২ ও ১৩ আয়াত। রহমত লাভের উপায় অনেক, তার মধ্যে কয়েকটি নিম্নরূপ।
মসীহের সঙ্গে গুরু সংযোগ অব্যাহত রাখুন। ইমানদারের জন্য মসীহ কেবল একজন শিক্ষক বা নেতা নন, তিনি প্রভুও। তাই অনুপ্রাণিত রসুল পৌল এফিসিয়দের পক্ষে এই ভাষায় মুনাজাত করেন, আমি মুনাজাত করি যেন বিশ্বাসের মধ্য দিয়া মসীহ তোমাদের অন্তরে প্রভু হিসাবে বাস করেন। আমি আরো মুনাজাত করি যেন মসীহের মহব্বতের মধ্যে তোমরা গভীরভাবে ডুবিয়া গিয়া স্থির হও। এফিসিয় তিন অধ্যায় ১৬ থেকে ১৭ আয়াত। মসীহ ও ইমানদারের মধ্যকার সম্পর্ক নিয়ে কিতাবুল মুকাদ্দাসে বহু বর্ণনা রয়েছে। এক জায়গায় আছে যে মসীহ আঙ্গুর গাছ ও বিশ্বাসীরা শাখা প্রশাখা। ইউহন্না ১৫ অধ্যায় ১ থেকে ৩ আয়াত। অন্য জায়গায় বলা হয়েছে তিনি খোদার ঘর এবং বিশ্বাসীরা সেই ঘরের জীবন্ত পাথর। প্রথম পিতর দ্বিতীয় অধ্যায় পাঁচ আয়াত। এহেন সম্পর্কের কারণে সম্ভবত খোদাবন্দ ঈসা বলতে পেরেছেন, দেখো আমি দরজার নিকট দাঁড়াইয়া আঘাত করিতেছি, কেহ যদি আমার গলার আওয়াজ শুনিয়া দরজা খুলিয়া দেয় তবে আমি ভিতরে তাহার নিকট যাইব এবং তাহার সহিত খাওয়া দাওয়া করিব, আর সেও আমার সহিত খাওয়া দাওয়া করিবে। প্রকাশিত কালাম তিন অধ্যায় কুড়ি আয়াত। এবং তারপর তিনি আবার বলেন, যদি কেহ আমাকে মহব্বত করে তবে সে আমার কথার বাধ্য হইয়া চলিবে, আমার পিতা তাহাকে মহব্বত করিবেন এবং আমরা তাহার নিকট আসিব আর তাহার সহিত বাস করিব। ইউহন্না চোদ্দ অধ্যায় তেইশ আয়াত।
এই বিষয়ের উপর সম্ভবত সবচাইতে আশ্চর্যজনক বর্ণনা হচ্ছে রসুল পৌলের অভিজ্ঞতা, যেখানে তিনি বলেছেন, আমাকে মসিহের সহিত সালিবের উপর মারিয়া ফেলা হইয়াছে, তাই আমি আর জীবিত নই, মসিহই আমার মধ্যে জীবিত আছেন। আমার এখনকার যে জীবন, সেই জীবন আমি খোদার পুত্রের উপর ইমানের মধ্য দিয়া কাটাইতেছি। তিনি আমাকে মহব্বত করিয়া আমার জন্য নিজেকে দান করিয়াছিলেন। গালাতীয় দুই অধ্যায় বিশ আয়াত।
আমাদের ব্যক্তিগত অহম ভুলে যেতে হবে এবং খোদাবন্দ ঈসার ব্যক্তিসত্তায় সম্পূর্ণ মিশে যেতে হবে, এবং তাহলেই আমরা তাঁর মধ্যে বাস করব আর তিনি আমাদের মধ্যে বাস করবেন। তার কালামের মধ্যেও আমাদের এমনভাবে বাস করতে হবে যেন তার কালাম আমাদের জীবনের মধ্যে গ্রথিত হয়ে যায়। তখন আমরা যা চাইব আমাদের তা দেওয়া হবে এবং পাপের উপর আমরা আধিপত্য বিস্তার করতে পারব।
কিতাবুল মুকাদ্দাস পর্যালোচনা করুন। খোদাবন্দ ঈসা বলেছেন, মানুষ কেবল রুটিতে বাঁচে না, বরং খোদার মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে। মথি চার অধ্যায় চার আয়াত।
আল্লাহওয়ালা সিদ্ধ পুরুষদের জীবন পর্যালোচনা করলে দেখা যাবে তারা যে জীবনে জয়যুক্ত হয়েছেন তার কারণ আল্লাহ পাকের কালাম, যে রুহ, সেই রুহের শক্তিতে তারা ঐশ্বর্যমণ্ডিত ছিলেন। এফিসিয় ছয় অধ্যায় সতেরো আয়াত। আমরা আরও জানি যারা একটা পর্যায় জুড়ে দুর্বলতা ও পরাজয়ের শিকার ছিলেন তারাও শেষ পর্যন্ত আল্লাহ পাকের কালামের মাধ্যমে বিজয় অর্জন করতে সক্ষম হন। তাই দাউদ নবী নিম্নরূপ যে বিজয় সঙ্গীত লিখে রাখেন দৃষ্টান্ত হিসাবে তা এখানে তুলে দেওয়া যায়। মুবারক তাহারা যাহারা আচরণে কামেল, যাহারা খোদাবন্দের শরীয়ত আমল করে, মুবারক তাহারা যাহারা তাহার সাক্ষ্যকলাপ পালন করে, যাহারা সর্বান্তঃকরণে তাহার অন্বেষণ করে, আবার তাহারা অন্যায় করে না, তাহার সকল পথে গমন করে। তুমি আপন কানুন দিয়াছ যেন আমরা যত্নপূর্বক তাহা পালন করি। আহা, আমার পথ সকল সুস্থির হোক যেন আমি তোমার আইন পালন করি। তখন আমি লজ্জিত হইব না যখন তোমার আহকামের প্রতি দৃষ্টি রাখি। যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে? তোমার কালাম মোতাবেক সাবধান হইয়াই করিবে। আমি সর্বান্তঃকরণে তোমার অন্বেষণ করিয়াছি, আমাকে তোমার আহকাম ছাড়িয়া ঘুরিয়া বেড়াইতে দিও না। তোমার কালাম আমি দিলের মধ্যে সঞ্চয় করিয়াছি যেন তোমার বিরুদ্ধে গুনাহ না করি। জবুর একশো উনিশ অধ্যায় এক থেকে ছয় আয়াত, নয় থেকে এগারো আয়াত।
দাউদ নবী পাপের উপর তার বিজয় অর্জনের জন্য আরো লিখে রাখেন এই আয়াতগুলি। খোদাবন্দের শরীয়ত সিদ্ধ, প্রাণের স্বাস্থ্যজনক, খোদাবন্দের সাক্ষ্যকলাপ বিশ্বাসনীয়, অল্প বুদ্ধির জ্ঞানদায়ক। খোদাবন্দের কানুন সকল যথার্থ, দিলের আনন্দবর্ধক। খোদাবন্দের হুকুম নির্মল, চক্ষুর দীপ্তিজনক। খোদাবন্দের ভয় পাক চিরস্থায়ী। খোদাবন্দের ইনসাফ সকল সত্য, সর্বাংশে ন্যায্য।